जय निताय, जय हो, जय श्री राधे। आमरा श्री श्री कार्तिक व्रत उपलक्षे श्री श्री गिरिराजजी के श्रवण करानोर अभिप्राय नित्य प्रति श्रवण करे आसछी श्री श्रील श्री सनातन गोस्वामी प्रभुपादे विरचित श्री श्री बृहद भागवतामृत। आमरा प्रथम खंड श्रवण करेछि, द्वितीय खंडटी आमरा श्रवण करते चलेछि। देवर्षि नारद अंतिमे गिये प्रयागराजे गिये प्रयाग करते गिये समस्त मुनि ऋषिदेर समस्त भक्तदेर कथा তিনি তাদেরকে সুন্দরভাবে শ্রবণ করালেন। সমস্ত মুনিজনেরা তারা গদগদ হয়ে গোপীগণের গুণগ্রাম কীর্তন করতে করতে তাদের মহিমার কথা ব্যক্ত করতে করতে তারা আপন আপন আশ্রমের দিকে প্রস্থান করেছিল। বল ভক্তবৎসল ভগবান কি জয়, বল দেবর্ষি নারদ কি জয়। দেবর্ষি নারদ তিনিও প্রভুর থেকে দুটি অমূল্য বর প্রাপ্ত হয়েছিলেন তা আমরা শ্রবণ করেছি। ভগবান নিজ মুখে গোপীদের মহিমার কথা বলতে বলতে না জানি কোন ভাবরাজ্যে পৌঁছে গিয়েছিলেন। আহা, তাহলে সেই প্রভু সেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি তার ভক্তদের কত ভালোবাসেন। অপরদিকে এই যে প্রসঙ্গগুলি আমরা শ্রবণ করছি, এই প্রসঙ্গগুলি কি না, পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী থেকে শ্রীমদ ভাগবত শ্রবণ করার পর তিনি যখন গঙ্গার তীরে অন্তিম সময়ের অপেক্ষা করছিলেন, তখন পরীক্ষিতের মাতা দেবী উত্তরা তিনি রোদন করতে করতে এসে অনেক কথাই হয়েছিল। তার মধ্যে সার কথা হচ্ছে, হে পরীক্ষিত, তুমি যে তোমার শ্রী গুরুদেবের মুখ নিসৃত সপ্তাহ কাল ব্যাপী তুমি যে শ্রীমদ ভাগবত কথা শ্রবণ করেছ তার সারাংশ তুমি আমায় বলো। পরীক্ষিত মহারাজের দ্বারা শ্রীমদ ভাগবতের যে সার সার কথাগুলিকে বলেছিলেন মাতা পরীক্ষিতকে, সেখানে জৈমিনী আদি বড় বড় মুনিজনেরাও বিদ্যমান ছিলেন। যে যে কথা বলেছিলেন তার নাম হচ্ছে শ্রী শ্রী বৃহদ ভাগবতামৃত। আমাদের গৌড়ীয় সম্প্রদায়ে এত সুন্দর সিদ্ধান্তপূর্ণ গ্রন্থ অনেক আছে, কিন্তু বৃহৎ ভাগবতামৃতকে একেবারে সর্বোপরি স্থান দিয়েছেন আমাদের শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ। তিনিও চৈতন্য চরিতামৃতের মধ্যে বর্ণন করেছেন যে বৃহৎ ভাগবতামৃতের মতন এত সিদ্ধান্তপূর্ণ গ্রন্থ ইহ জগতে বিরল। এই যে এতদিন যাবৎ আমরা শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতের প্রথম খণ্ডটি শ্রবণ করেছি, অতি উত্তম প্রসঙ্গ, কিন্তু দেবী উত্তরা তিনি তার পুত্র মহারাজ পরীক্ষিতকে প্রশ্ন করছেন, হে পুত্র, এ তুমি অতি উত্তম উত্তম কথা তুমি আমায় শোনালে, আমি তো ধন্যাতি ধন্য হয়ে গেলাম। আহা, তাহলে প্রভুর সমস্ত ভক্তই প্রিয়, কিন্তু সর্বাধিক প্রিয়া ব্রজের এই গোপীগণ। আহা, এই গোপীগণের জয় হোক, এই গোপীগণের জয় হোক, রাধারানীর জয় হোক। কিন্তু হে পুত্র, এই যে তুমি এত সুন্দর সুন্দর কথা আমায় বললে, কিন্তু আমার একটি প্রশ্ন আছে। হে মাতো, কি প্রশ্ন? বলছেন, দেখো, এই চতুর্দশ ভুবনের মধ্যে ভূব এবং সর্ব, এই যে তিন লোকত্রয়, সকাম পূর্ণকামী গৃহস্থগণের ভোগ স্থান স্বর্গা, তরুদ্ধ তার উপরে মহলোক জনলোক তপলোক ও সত্যলোক, বা সত্যলোক ব্রহ্মচারিয়ার গণ থাকে, বানপ্রস্থী ও জ্যোতিগণের ভোগ স্থান তার উপরে দিব্য দিব্য লোকগুলি। কিন্তু যেমন যারা স্বর্গাদিতে যায় পুণ্যের ফলে, সিনে পুণ্যে মর্তলোকম বিশন্তি, তারা স্বর্গের ফল ভোগ হলে পর পুণ্য ক্ষয় হয়ে গেলে আবার এই মর্তে চলে আসবে। তাহলে তো তাদের তো আর সদ্গতি হলো না, স্বর্গে কিছুদিন বিষয় ভোগ করার পর তারা আবার ফিরে আসবে। আর মহলোকাদি গত যারা গিয়েছেন, নিষ্কাম সধর্ম পরায়ণ মহাপ্রলয়ে, তারাও ব্রহ্মার সঙ্গে মুক্ত হয়ে যান, মুক্তিপ্রাপ্ত হন। আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা, তারও বিনাশ আছে, তার সঙ্গে তারা মুক্তিপ্রাপ্ত হন। আবার তাদের মধ্যে ক্রিয়াপর যোগী অচিরাদি মার্গে তত্রস্থ ভোগসমূহ ভোগ করার পর তারাও মুক্ত হয়ে যায়। তাহলে ক্রমমুক্তি বলা হয় তাদেরকে। তা কোনো কোনো জ্ঞান বৈরাগ্য পরায়ণ জ্যোতি সাধু, জ্যোতি মানে সাধু, দেহান্তে তারা সত্যই মুক্তি লাভ করে থাকে। একে তো সত্যমুক্তি বলা হচ্ছে শাস্ত্রে, মাতা পরীক্ষিতের মাতা উত্তরাদেবী বলছে। তাহলে ভক্তি সাধকের মধ্যে যারা সকাম ভক্ত, তারা ভক্তি প্রভাবে কর্মপরতন্ত্র না হয়ে স্বেচ্ছায় নিজ নিজ ইচ্ছানুসারে শুভ করত, শেষ পর্যন্ত ভক্তির প্রভাবে বিশুদ্ধ বা নিষ্কাম হয়ে তারা ভোগান্তে ভগবত লোকে গমন করে। অর্থাৎ সাধারণ ব্যাখ্যা, যে যদি কোনো ভক্ত ত্যাগী যে কেউ হোক না কেন, তার যদি মনের মধ্যে কোনো প্রকার কামনা বাসনা থাকে, তাহলে প্রভু কি করেন, তাকে অনেক ধনীর গৃহে জন্ম প্রদান করে তাকে বিষয় ভোগ করিয়ে নেন, তারপরে সে পুনরায় এই ভক্তিকে আশ্রয় করে প্রভুর চরণ যুগলের উপাসনা করে তারা দিব্য প্রভুর ধামে যায়। কারণ কামনা বাসনা গ্রসিত গ্রস্ত মনুষ্যেরা তারা ভগবত ধামে যেতে পারে না, অনেক কঠিন কথা। তো যারা নিষ্কাম ভক্ত, যাদের মধ্যে কোনো কামনা বাসনা নেই, আমাকে কেবল রাধা গোবিন্দকে পেতে হবে। এমন বিধ এবং বিধ যে নিষ্কাম ভক্ত তারা সচ্চিদা ঘন সচ্চিদানন্দ ঘন মুক্তপণের ও দুর্লভ বৈকুণ্ঠ পথ সত্যই তারা লাভ করে থাকে। যে সুখ বা আনন্দের নিকট মুক্তি সুখ অতি তুচ্ছাতি তুচ্ছ হয়ে যায়, প্রভু সেবানন্দে সেই বৈকুণ্ঠে গেলে যারা মুক্ত হয়ে যায় তাতেও আনন্দ, কিন্তু সেই ভক্তগণের আনন্দের কাছে তাদের কিছুই না। সেই সকল ভক্তগণের মধ্যে আবার ভেদ আছে, কেউ জ্ঞানমিশ্র ভক্ত, জ্ঞান আছে, ভক্তিও আছে, তার তাকে জ্ঞানমিশ্র ভক্ত বলা হয়। আবার কেউ শুদ্ধ ভক্ত, কেউ বা প্রেম ভক্ত, আবার তারপরে কেউ বা প্রেমপর ভক্ত, আবার কেউ প্রেমাতুর ভক্তও আছেন। তাহলে সকলেই ভক্ত হলেও পরস্পরের মধ্যে ভাবের তারতম্য আছে, বিচারলে আছে তারতম্য। ভক্তই কিন্তু প্রত্যেকের ভাব পৃথক পৃথক, অত ভাব পৃথক পৃথক হওয়ার কারণে সেখানেও ভেদ হয়ে যাচ্ছে। অতএব ভাব অনুসারে ফলের তারতম্য অবশ্যই আছে। উত্তরমাতা বলছেন, কিন্তু একই বৈকুণ্ঠে যদি সকলের গতি হয় তবে ফলের তারতম্য কিভাবে সম্ভবপর হতে পারে? কত সুন্দর প্রশ্ন, একবার অদ্ভুত প্রশ্ন। একবার সিদ্ধান্তের সারাংশ ব্যক্ত করলেন মাতা উত্তরা, হে পুত্র, হে পরীক্ষিত, তাহলে বৈকুণ্ঠ হতেও যে উৎকৃষ্ট স্থানের কথা শোনা যায় না তা তো নয়, বৈকুণ্ঠের থেকেও তো আরো অনেক উপরে কিছু আছে বলে বোঝা যায়, ধারণা করা যায়। যারা সর্বপ্রকার সাধন ভজনে, যারা মানে সমস্ত প্রকার সাধ্য সাধনে নিষ্পৃশ হয়ে শ্রী রাধার দাস্য কামনায় তাদৃশ রহস্যময় ভজনের অনুষ্ঠান করে, তাদের প্রাপ্য স্থান এবং আনন্দ যদি সাধারণ ভক্তগণের সমান হয় তবে সেটা কেমন হয়? সেটা তো হতে পারে না। সব ভক্ত যদি বৈকুণ্ঠে যায় তাহলে ভাবের যে তারতম্য তার তো এটা আলাদা হয়ে যায়। আবার যারা সর্বপ্রকার সাধন কৃচ্ছ সাধন যে তপস্যা আদি ছেড়ে যারা রাধারানীর দাস্য কামনা করেছেন, রাধারানীর সখী কামনা সখী কামনা করছেন, সখী রূপে মঞ্জুরী রূপে উপাসনা করছেন, তাহলে ওই ভক্তের সঙ্গে এই ভক্তের ভেদ হচ্ছে, ভেদ হলে তারা প্রত্যেকে বৈকুণ্ঠে তো যেতে পারে না। সব সিদ্ধান্তের কথা, এটা কোনো লীলা নয় যে কেঁদে গড়াগড়ি দিবে, বোঝার বিষয়। তাহলে তো বিচারলে আছে তারতম্য, কবিরাজ গোস্বামী পাত্র বিচার করলে তারতম্য মানে আকাশ পাতাল তারতম্য, তাহলে তারাও কি বৈকুণ্ঠে যাবে? তারা যেতে পারে না, সেটা হতে পারে না। হে বৎস, হে পরীক্ষিত, নন্দ বাবা যশোদা আদি আদি তারা তো বৈকুণ্ঠে যেতে পারে না, তা এটা তো কখনোই সহ্য করতে পারা যায়। তুমি যে কৃষ্ণ কৃপা পাত্র নির্ণয় প্রসঙ্গে ব্রজের গোপীগণের কথা, গোপেদের কথা, তাদের যে প্রেমের কথা বর্ণনা করেছ, তাদের জন্য বৈকুণ্ঠ হতেও পরম রহস্যময় একটি স্থান অবশ্যই অপেক্ষা করছে। কত সুন্দর প্রশ্ন, কত সূক্ষ্ম ব্রেনের কথায় এই বৈষ্ণব ধর্ম অত সহজ নয় যে যত্রতত্র খেয়ে বেড়ালাম আর কৃষ্ণ পেয়ে গেলাম, বড় সাধু হয়ে গেলাম, তা নয়। এখানে সূক্ষ্মাতি সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন ভক্তেরাই প্রভুর কিছু ধারণা করতে পারে। এত সহজ নয়, যেখানে পেলাম সেখানে খেয়ে ঘুরে বেড়ালাম আমি সাধু, আমি কৃষ্ণ পাব, এত সহজ নয়। তাহলে তো এখানে অনেক তফাৎ আছে, অনেক তারতম্য আছে। সুতরাং হে পুত্র, তুমি আমার এই বিষাদ সিন্ধু হতে উদ্ধার করো। আমি যে দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি, দ্বন্দ্ব সাগরের মধ্যে পড়েছি, আমার তো এই এই মনে হচ্ছে, এতে অনেক তারতম্য আছে। তুমি আমার সেই সমস্ত প্রশ্নের সমাধান করে দাও। দেব উত্তর আরো বলছেন, পঞ্চবিধ ভক্তের কথা উল্লেখ করলেন, তন্মধ্যে জ্ঞানমিশ্র ভক্ত যেমন ভরত আদিয়াদি। তা এখানে জ্ঞান বলতে মুক্তিকে তুচ্ছ বুদ্ধিতে ভগবত মহিমা বিষয়ক জ্ঞানই বুঝতে হবে, কারণ মোক্ষ সম্বন্ধীয় জ্ঞানী কখনোই ভক্ত আখ্যা হতে পারে, তারা ভক্ত নয়, তারা তো ব্রহ্মের উপাসনা করে, অহম ব্রহ্মাস্মি অহম ব্রহ্মাস্মি, তারা ব্রহ্মে গিয়ে বিলীন হয়ে যান, সাজুর্য। এগুলো সব দর্শন শাস্ত্রের কথা। দ্বিতীয়, শুদ্ধ ভক্ত যাদের ভক্তি কর্ম জ্ঞান ও বৈরাগ্য আদির দ্বারা অনাবৃত, যারা ভক্তিমাত্র কামী, কেবল তারা ভক্তিকে আকাঙ্ক্ষা করে, যেমন অম্বরীশ মহারাজ আরো আরো। তৃতীয়, প্রেম ভক্ত যারা শ্রী ভগবানের প্রেম সেবা মাত্র আকাঙ্ক্ষা করে থাকেন, যেমন শ্রীমান হনুমানজি, সেই কিমপুরুষ বর্ষের হনুমানজির চরিত্র আমরা শ্রবণ করেছি এই শ্রী বৃহৎ ভাগবতামৃত। চতুর্থ, প্রেম পর ভক্ত, প্রেমৈক তাৎপর্য যুক্ত, শ্রী ভগবানের সঙ্গে সৌহার্দ্য শৃঙ্খলে আবদ্ধ, যেমন যুধিষ্ঠির মহারাজ, যাদবেরা, পাণ্ডবেরা। তার পঞ্চম, প্রেমাতুর ভক্ত, সতত সর্বদাই প্রেম সম্পত্তি দ্বারা বিহ্বল, যেমন উদ্ধব মহারাজা, তারা প্রভুর কাছ থেকে কেবলমাত্র প্রেম ভিক্ষা ছাড়া অন্য কিছু চান, নিষ্কাম ভক্ত, শুদ্ধ ভক্ত। তাহলে এই যে ক্রম আমি তোমায় বললাম, এতে তো অনেক অনেক পার্থক্য। তুমি তো কেবল বৈকুণ্ঠ পর্যন্ত কথাই আমায় বললে, সুতরাং এই সমস্ত ভক্তেরা তারা তো বৈকুণ্ঠে যেতে পারে না, এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে। শুদ্ধ ভক্তি এবং প্রেম ভক্তি স্বরূপ তো এক হলেও প্রেম নিষ্ঠা হেতু শুদ্ধ ভক্ত হতে প্রেম ভক্ত শ্রেষ্ঠ, আবার প্রেমভক্ত হতেও প্রেম পরভক্ত এবং তা অপেক্ষাও প্রেমাতুর ভক্ত শ্রেষ্ঠ জানত। সেই প্রেমাতুর ভক্ত উদ্ধবাদী সানন্দ চমৎকারে যে সকল ব্রজবাসী গোপ গোপীগণের মহিমা কীর্তন করে, সেই ব্রজবাসী ভক্তগণের পক্ষে ঐশ্বর্যের বিলাসভূমি বৈকুণ্ঠ যদি শ্রী ভগবানের সহিত বিহার ক্ষেত্র হয়, তাহলে উৎকর্ষ বিশেষ আবিষ্কৃত হয় না? আরে যারা ব্রজের মাধুর্য রসের উপাসক, তারা বৈকুণ্ঠের ওই মহা ঐশ্বর্যের মধ্যে কি করে যান? এটা তো যেতে পারে না। আচ্ছা ঠিক আছে, যদিও এই বিশ্বে বৈকুণ্ঠাদি অপেক্ষাও পরম শ্রেষ্ঠ মথুরা মণ্ডলে বিরাজ করছেন, মথুরা মণ্ডল মানে ব্রজমণ্ডলের মধ্যে, তা নন্দাদি ব্রজবাসীগণের সহিত শ্রী ভগবানের ক্রীড়াসুখ সম্পাদনের যোগ্য স্থান এই ব্রজভূমি। তথাপি ভৌম মথুরা মণ্ডল প্রপঞ্চ অন্তর্গত বলে অজ্ঞজনের দৃষ্টিতে মাইকত্বের সম্ভাবনা থাকায় ধামবাসীদের দেহবিকার আদি দৃষ্টি হেতু এবং ব্রহ্মাণ্ড আদি নাশে ধামনাশ ইত্যাদি আশঙ্কার উদয়ের জন্য বৈকুণ্ঠাদীন ন্যায় সাধারণের নিকট ইহার মাহাত্ম্য বিশেষের স্ফূর্তি হয়। অর্থাৎ অনেকে মনে করেন এই প্রপঞ্চের মধ্যে, এই পৃথিবীর মধ্যে এই ব্রজভূমি, এটা তো মায়ি, এটা তো এখন আছে পরে থাকবে না, কিন্তু এটা তো তা নয়। এই ধামের মহিমা কেউ বর্ণনা করতে পারে না, এই ধামের মহিমা বর্ণনাতীত, কিন্তু সাধারণত সাধারণ মানুষেরা এই ব্রজধামে এসে তারা কিন্তু প্রকৃত যেটা, যে বৃন্দাবনকে মানসিক দৃষ্টিকোণ দিয়ে চিন্তন করতে হবে, সেটা না করে আমরা প্রত্যেকে বিভিন্ন রকম দর্শন করছি। হে পুত্র, কিন্তু তো আসলে তা নয়, এই দিব্য ধাম তো দিব্য ধাম। সুতরাং বৈকুণ্ঠ আদির চরম শিখরে নন্দ মহারাজ, গোপগণ, ব্রজবাসীগণ, প্রাপ্যস্থান শ্রী গোলোক বৃন্দাবনের মাহাত্ম্য বর্ণিত হবে এই গ্রন্থে। তৎপর ব্রজ ভৌমব্রজে ভগবত বিরহ আদি বৈশিষ্ট্য বৈকুণ্ঠ করি গোলোক বৃন্দাবন হতেও ভৌমব্রজে রসোৎকর্ষ বিশেষ বর্ণিত হবে এই গ্রন্থে। আমরা মনে করি যে এই ব্রজভূমি এটা বৃন্দাবন ধাম, গোলোক ধাম, কিন্তু আমরা প্রায়শ সকলেই মনে করি কি না না, আসল গোলোক তো সে উপরে বৈকুণ্ঠের উপরে, এটা তো মাইক, এটা তো প্রপঞ্চের মধ্যে। বলছেন না, এই ব্রজে, এই ভৌম ব্রজের মহিমা উপরিস্থিত গোলোক থেকেও অনেক অনেক গুণে বেশ মহা। আমরা আমাদের মাইক দৃষ্টি দিয়ে, মাইক চক্ষু দিয়ে আমরা বুঝতে পারছি, অদ্যাপিও সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবান তাহা দেখিবারে পায়। সুতরাং এই শ্রী বৃহৎ ভাগবতামৃতে আচার্যপাদ শ্রীল সনাতন গোস্বামী প্রভুপাদ তিনি বর্ণনা করছেন পরীক্ষিত মহারাজ যা বলেছিলেন সেটাই, যে সেই উপরিস্থিত শেষ দ্বীপের অন্তর্গত যে গোলক তার থেকেও অনেক অনেক গুণে মহিমান্বিত এই ভৌম ব্রজভূমি। তার প্রসঙ্গ আসবে, গোপকুমারের প্রসঙ্গ আসবে। সর্বোপরি শ্রী গোলোক ব্রজলোক ধাম শ্বেত দ্বীপ শ্রী গোকুল বৃন্দাবন নাম ব্রহ্মাণ্ডে প্রকাশতার কৃষ্ণের ইচ্ছায় একই স্বরূপ তার নাহি দুয় কাল। এই যে সর্বোপরি গোলোক কোথায়, এই ব্রজলোক ধাম চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী পাদ। চৈতন্য চরিতামৃত মহাকাব্য, এ সাধারণ লোকেরা চৈতন্য চরিতামৃত বুঝতেই পারবে না। এই চৈতন্য চরিতামৃত বাংলা পয়া ছন্দে রচনা, অনেকে মনে করে তো কবিতা, কিন্তু তা নয়। এই শ্রী চৈতন্য চরিতামৃত মহামহাকাব্য, এ সকলে বুঝতে পারে না, অনেক অনেক কঠিন। তাই বলছেন সর্বোপরি শ্রী গোলোক ব্রজলোক ধাম, সমস্ত সকলের উপরের ধাম এই ব্রজক্ষেত্র। উপরিস্থিত গোলোকে সেখানে ভগবান কখনো বিদ্যমান থাকেন, কখনো তিনি অন্য অন্য ব্রজভূমিতে গিয়ে লীলা করেন, সেখানে সর্বদা দর্শন হবে। এই ব্রজভূমি অনেক আছে, এই যে প্রভুর লীলা এ কোনো না কোনো ব্রহ্মাণ্ডে চলছে। তাই বলছেন শ্বেত দ্বীপ গোকুল বৃন্দাবন নাম উপরিস্থিত গোলোকের থেকেও এই ভৌম গোলোক অর্থাৎ বৃন্দাবন ব্রজ চৌরাশি ক্রোশ মহিমায় অনেক অনেক গুণে বেশি। ব্রহ্মাণ্ডে প্রকাশ তার কৃষ্ণের ইচ্ছায়, এই ব্রহ্মাণ্ডে এই যে প্রকাশ হয়েছে এটা প্রভুরই ইচ্ছায়, প্রভুরই কৃপায়। একই স্বরূপ তার নাহি দুয় কাল, এই ব্রজমণ্ডল আর উপরিস্থিত যে গোলোক ধাম এটা দুটো নয়, একই স্বরূপ তার নাহি দুই কাল, কোনো প্রকার ভেদ নেই। এবারে এই কথা শ্রবণ করে পরীক্ষিত মহারাজের চক্ষু দিয়ে অনর্গল অশ্রুপাত হতে লাগল। বলছেন হে মাতো, তুমি এত সুন্দর প্রশ্ন করেছ, এ তো কেউ কখনো চিন্তাও করতে পারবে, কারো ধারণাতেও আসবে না। হে মাতো, তোমার প্রতি শ্রী গোবিন্দের কৃপা আছে, দেখো না, সেই জন্যই তো তুমি প্রভুর শরণাপন্না হলে পর পাই পাই মহাজগিন দেবদেব জগৎপতে নন্নম তদভ্যম পশ্যে যত্র মৃত্যু পরস্পরম পাহি পাহি। হে গোবিন্দ, তুমি আমায় রক্ষা করো, তুমি আমায় রক্ষা করো। এই পৃথিবীতে তুমি ব্যতিরেকে আর দ্বিতীয় কোন রক্ষক আমার নেই, তুমি আমায় রক্ষা করো। তৎক্ষণাৎ হে মাতো, তোমার গর্ভমধ্যে প্রবিষ্ট হয়ে আমাকে এবং তোমাকে অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র থেকে রক্ষা করেছে, আমাকে সদা সর্বদাই রক্ষা করেছে। হে মাতো, আমি অনেক ধন্য, আমি অনেক শ্রেষ্ঠ, আমাকে প্রভু রক্ষা করেছিলেন। সমস্ত ভাগবতে আমারই কীর্তন গায়, সুতরাং আমি ধন্য। নিজের প্রশংসা নিজে করছে পরীক্ষিত মহারাজ। এখানে টিকার মধ্যে শ্রীল সনাতন গোস্বামী প্রভুপাদ বর্ণনা করছেন যে নিজের প্রশংসা নিজে করা তো ঠিক নয়, কেননা ভক্তির চরম বিঘাত এবং বিষ ভক্ষণ অপেক্ষা ভজন বিগ্রহের মহা অনিষ্টকর। কিন্তু এখানে পরীক্ষিত মহারাজ নিজের প্রশংসা নিজ মুখে ব্যক্ত করছেন, এটা দৈন্যোক্তি। কেমন বলছেন না, এখানে প্রকারান্তরে প্রভুরই মহিমা কীর্তন করেছে যে তিনি আমায় রক্ষা করেছেন, মা তোমাকে রক্ষা করেছেন, সুতরাং আমাদের প্রতি প্রভুর কৃপা আছে। এটা এক প্রকার অহংকার নয়, এটা প্রভুর প্রশংসা করা। গোস্বামী পাল বলছে, হে মাতো, যদিও শ্রুতি স্মৃতি বচনের মুখাবৃত্তি ও তাৎপর্য বৃত্তি দ্বারা তোমার প্রশ্নের উত্তর দিয়ে আমি তোমায় প্রবোধিত করতে পারি, তথাপি সমগ্র সংশয় ছেদনকারী শ্রীগুরুর কৃপালব্ধ একটি সুপ্রসিদ্ধ উপাখ্যানের মাধ্যমে আমি তোমার সমস্ত প্রশ্নের সমাধান করে দেব। তুমি সাবহিত চিত্তে সাবধানে মনোসংযোগ সহকারে তুমি সেই দিব্য উপাখ্যান শ্রবণ করলেই তোমার যত যত প্রশ্ন, যে ভক্তেরা তাদের ভাব পৃথক পৃথক, তাহলে ভাব অনুসারে তার সেই সেই লোকে যাও। এবং নন্দ মহারাজ, যশোদা মা আদি অন্যান্য ব্রজবাসীগণ সর্বোপরি শ্রী গোপিকাগণ তাদের স্থান কথায় আমি যে তোমায় একটি দিব্য সুপ্রসিদ্ধ উপাখ্যান শ্রবণ করাতে চলেছি, তা তুমি শ্রবণ করলেই তুমি বুঝতে পারবে, তোমার সমস্ত প্রশ্নের সমাধান নেই। পরীক্ষিত মহারাজ তিনি শ্রবণ করাবেন, কি শ্রবণ করাবেন, কামাখ্যাতে, কামরূপ কামাখ্যা বলে, সেখানে এক ব্রাহ্মণ ছিলেন, তিনি কামাখ্যা মায়ের উপাসনা করতেন। কামাখ্যা মা তিনি তো পরম বৈষ্ণবী। কামাখ্যা মা বললেন কি জন্য উপাসনা করতেন, মা তুমি আমায় কিছু ধন সম্পত্তি দাও। মা বললেন তোকে আমি এমন ধন সম্পত্তি দেব, সেই ধন সম্পত্তি তুই রাখারই জায়গা পাবি। তা মা কামাখ্যা দেবী এই লোভী ধন লোভী ব্রাহ্মণকে তিনি দিলেন গোবিন্দ মন্ত্র, দশক্ষর গোবিন্দ মন্ত্র, কৃষ্ণ মন্ত্র। বলছেন যা, এই তোকে আমি দিলাম সর্বধন, তুই এই মন্ত্র জপ করে বৃন্দাবনের দিকে যা। অতি অদ্ভুত কাহিনী এবং অতি মহিমান্বিত। তা সে প্রসঙ্গ আমরা আজ আর প্রারম্ভ করব না, কারণ অনেক লম্বা। সুতরাং আগামীকাল থেকে আমরা রাধারানীর কৃপায় কিঞ্চিৎ কিঞ্চিৎ মাত্রায় শ্রবণ করব সেই কামাখ্যা দেবী কীভাবে মন্ত্র দিয়েছিলেন, আর সেই ব্রাহ্মণ তিনি ধনের আশা ছেড়ে দিয়ে এই দশাক্ষর মন্ত্র জপ করে কোথার থেকে কোথায় পৌঁছান। তৎসঙ্গায় আমরা শ্রীমতী রাধারানী জীবের কৃপা হলে আগামী দিবস থেকে আমরা শ্রবণ করব। সুতরাং অল্প পাঠের বিরাম এখানেই দিলাম। জয় জয়।